بسم الله الرحمن الرحيم.
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين.
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. لا إكراه في الدين، قد تبين الرشد من الغي، فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها، الله سميع عليم. وقال الله تعالى في موضع آخر: وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء. عن ابن عباس رضي الله عنه قال: لما بعث النبي صلى الله عليه وسلم موعدا إلى اليمن فقال: إنك تقدم على قوم من أهل الكتاب فتدعوهم أولا أن يحد الله تعالى، فإذا عرفوا به فقل: إن الله افترض عليكم 5 صلوات، فإذا عرفوا فتدعوهم أن يعدزوا زكاتهم تؤخذ من أغنيائهم وترد لفقرائهم، واتق دعوة المظلوم فإنه ليس بينه وبين الله حجاب. رواه البخاري. সম্মানিত মুসল্লিবৃন্দ, যাবতীয় হামদ সানা মহান রব্বুল আলমিনের জন্য এবং যাবতীয় দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুজতফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তাওহিদে উলুহিয়া, এর উপরে সংক্ষিপ্ত খুতবা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তাওহীদের মূলত তিনটা ভাগ রয়েছে। তাওহীদ শব্দটির জন্ম হয়েছে ওয়াহদাতুন থেকে, ওয়াও হা দাল। আর এই শব্দটি পবিত্র কোরআন এবং হাদিসে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে। আপনারা জানেন কালেমায়ে তাওহীদটা অত্যন্ত ফজিলতপূর্ণ কালেমা, যেটা আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর। আরাফার মাঠে নবী রাসূলগণ সবচেয়ে বেশি এই কালেমাটি পাঠ করতেন, এর চেয়ে বেশি কোনো কালেমা পাঠ করতেন না। তার কারণ ছিল এটা ওয়াহদানিয়াতকে, আল্লাহর এককত্বকে ঘোষণা করা সর্বশ্রেষ্ঠ বাক্য। এজন্যই আল্লাহ চুক্তি আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন ওই আরাফার মাঠেই, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা বলেছিলাম কি, কলু বালা শাহিদ না, হ্যাঁ আমরা সাক্ষী দিচ্ছি আপনি আমাদের প্রভু। ওই মাঠেই আরাফার দিনে সবচেয়ে এই বাক্যটি বেশি বলতে হয়, ওয়াহদানিয়াতের বাক্য, মূলত ওয়াহদুন শব্দটা। বহু জায়গায় এই ওয়াহদুন শব্দ ব্যবহৃত হয়েছে একমাত্র আল্লাহর ক্ষেত্রেই। সূরা তওবা 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা ইলাহা ওয়াহিদা, এ ওয়াহিদ। সূরা ইখলাস এত গুরুত্বপূর্ণ কেন? কুল হুয়াল্লাহু আহাদ, এই আহাদ শব্দটা আসলে ওয়াহিদ, আরবি কানুনে আহাদ ওয়াহিদটা আহাদ হয়েছে, মূলত একই আল্লাহকে বোঝানো হয়েছে। এই আয়াতে বলা হচ্ছে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা ইলাহা ওয়াহিদা, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা এক আল্লাহর ইবাদত করবে। ইলাহান শব্দ ব্যবহার হয়েছে, এই ইলাহানের জন্ম আল্লাহ থেকে। তাওহিদে উলুহিয়া, একমাত্র ইবাদত উপাসনা নজর নেওয়াজ পাওয়ার যোগ্য হলেন মহান রব্বুল আলামিন, এটাকে উলুহিয়া বলে। শর্টকটে বাংলা ভাষা এটাকে বলা হয় তাওহিদে উলুহিয়া। আমাকে স্বীকার করতে হবে এই মর্মে, আমার চাওয়া, আমার আবেদন, আমার ইবাদত, আমার মানত, সবকিছু নিবেদিত হবে একমাত্র আল্লাহর জন্য। আমরা এটা কিন্তু প্রতিনিয়ত ঘোষণা করি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। নাবুদু মানে কি? তাফসীরে ইবনে কাসির খুলে দেখুন, এই নাবুদু শব্দের অর্থ নুয়াহিদু, ইয়াকা নুয়াহিদু, একমাত্র আপনারই এককত্ব প্রতিষ্ঠা করি, একত্ব প্রতিষ্ঠা করি, একত্ববাদ কথাটি আপনারা বলবেন না। জাতীয়তাবাদ, সমাজবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, এই বাদ বলতে বলতে তাওহিদবাদ কথাটা আমরা বলি। বাদ মানুষের জন্ম, আর তাওহিদ মানুষের জন্ম না, বাংলা ভাষার ছাতে চালু করেছে এটা। একত্ব বা এককত্ব তাওহিদ শব্দের অর্থ। প্রথম নিবেদনটা আল্লাহকে চাওয়া, ইয়াকা নুয়াহিদু, একমাত্র আমরা আপনারই এককত্ব প্রতিষ্ঠা করি সর্বক্ষেত্রে। ইয়াকা নাবুদু, একমাত্র আপনারই ইবাদত করি, এই কথাটা বললে আপনারা বুঝেন সালাত সিয়াম হজ জাকাত এগুলোই না, মানুষের জীবনের সমস্ত কর্মসূচি ইবাদত। শুধু এটা নয়, সূরা জারিয়াত 56 নম্বর আয়াতে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, লিয়াবুদুন মানে কি, লিওয়াহিদুন। তাফসীরে ইবনে কাসির 135 পৃষ্ঠা প্রথম খণ্ড খুললে আপনি পাবেন নাবুদুর অর্থটা। তাফসীরে কুরতুবী খুলেন এই আয়াতের ব্যাখ্যায় 19 নম্বর খণ্ডের 156 পৃষ্ঠা, ওর মধ্যে পাবেন আপনি ইয়াক লিয়াবুদুন অর্থ কি, লিওয়াহিদুন, অর্থাৎ তারা মানুষ এবং জিন একমাত্র আমারই একত্ব প্রতিষ্ঠা করবে, অন্য কারো নয়। ইবাদত বললে শুধু বলি সালাত সিয়াম হজ জাকাত এটাই বুঝি না, সকল সাইডে যেখানে অবস্থান করবে সেখানে আল্লাহকে এক বলে সে জানবে মানবে, যে কোনো ক্ষেত্রে। তাওহীদ আর উলুহিয়া, আল্লাহর শব্দের আরেকটা অর্থ, আরেকটা প্রতিশব্দ হল ইলাহুন, তার আরেকটা শব্দ হল উলুহিয়া। আগেই বললাম আমার ইবাদত, আমার চাওয়া, আমার মানত, সবকিছু একমাত্র নিবেদিত হবে আল্লাহর জন্য। এটাকে তাওহীদ উলুহিয়া বলে। তাওহীদ রুবুবিয়া কাকে বলে? একদিন বলেছি, হয়তো ভুলে গেছেন, পালনকর্তা, সৃষ্টিকর্তা, রুজিদাতা একজনই, তিনি আল্লাহ, অন্য কেউ নয়। আইনদাতা তিনি আল্লাহ। এটা তাওহীদ রুবুবিয়ার বিষয় গেল, আমরা মানি এটা, রুজিদাতা আল্লাহ, হিন্দু মানে একজন, সবাই মানে রুজিদাতা আল্লাহ। কারণ ওর একটা শস্য দানা গবেষণা করে তৈরি করতে পারে না, কখনোই পারবে না। একটা গম, একটা ধান, কিয়ামত পর্যন্ত সমস্ত বিজ্ঞানী এক জায়গায় হলে তৈরি করতে পারবে না, এটা বৈজ্ঞানিক থিরিতে তৈরি হবে না। ওরা জেনেই স্বীকার করেছে রুজিদাতা আল্লাহ, পালনকর্তাও আল্লাহ, বিধানদাতাও আল্লাহ, আইনদাতাও আল্লাহ। অন্যগুলো মানি, কিন্তু আইনদাতা যে আল্লাহ এটা মানি না। আইন নিজেরা তৈরি করি। তাওহীদে উলুহিয়া আর রুবুবিয়ার মধ্যে পার্থক্য এতটুকু যে তাওহীদে রুবুবিয়াটাকে আমরা মানি, নির্বিঘ্নে মেনে নিই, নির্দ্বিধায় মেনে নিই, কিন্তু তাওহীদে উলুহিয়া মানতে চায় না। এটা না মানার কারণে মুসলিম জাতির আজকের পতন। তাওহীদে উলুহিয়া না মেনে আমরা তাগুতকে মেনে নিচ্ছি, অথচ আল্লাহর শর্ত ছিল এটা, তাওহীদে উলুহিয়াকেই গ্রহণ করতে হবে, তাগুতকে গ্রহণ করা যাবে না, কখনোই না। সূরা বাকারা 256 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। কদ তাবাইয়ানা রুশদু মিনাল গায়, কারণ হেদায়েত কোনটা আর ভ্রষ্টতা কোনটা দুইটা পৃথক হয়ে গেছে, প্রকাশিত হয়েছে, এটা হলো হেদায়েত আর এটা হলো ভ্রষ্টতা। সুতরাং দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। তারপরে আল্লাহ বলছেন, ফামাই ইয়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, তাগুতের সঙ্গে কুফুরি করবে, ফামাই ইয়াকফুর বিত্তাগুত, যে তাগুতের বিরুদ্ধে অবস্থান করবে, তাগুতের সঙ্গে কুফুরি করবে, ওয়ায়ুমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ইমান আনবে, ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা, ওই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সত্য হাতলকে আঁকড়ে ধরল। যতক্ষণ পর্যন্ত তাগুতের সঙ্গে কুফুরি না করবে, আগে কুফুরি করার কথা বলা হলো, তারপর বলছে ওয়ায়ুমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ইমান আনলো, আগে কুফুরি করতে হবে তাগুতের সঙ্গে। মা মানার তাগুত, তাগুতটা কি? তারপরের অংশটা আগে বলেনি, যে ব্যক্তি তাগুতের সঙ্গে কুফুরি করলো এবং আল্লাহর প্রতি ইমান গ্রহণ করলো, ইমান আনলো, ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সত্যের হকের হাতলকে শক্ত করে ধরল, লাং ফিসামালাহা, যেটা কখনো বিচ্ছিন্ন হবার নয়। আল্লাহ নিজেই বলেছে এটা বিচ্ছিন্ন হবে না। এখানে শর্ত করা হয়েছে, আগে তাগুতের সঙ্গে আমাকে কুফুরি করতে হবে। তাগুত এক নম্বর অর্থ হলো শয়তান, দুই নম্বর হলো আল্লাহদ্রোহী আইনকে তাগুত বলা হয়। আইয়া তাহাকামার রাজুল সিওয়াইল কিতাবে ওয়াসুন্না, আইয়া তাহাকামার রাজুল, কোন ব্যক্তি বিধান গ্রহণ করলো সেটা যেটা আল্লাহ এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইনে নেই, তাকে বলা হয় তাগুত। তাফসীর ইবনে কাসির খুলুন, প্রথম খণ্ডের এই আয়াতের ব্যাখ্যায়, 256 নম্বর আয়াতের ব্যাখ্যা করলেন, প্রত্যেকেই একই অর্থ করেছেন যে তাগুত প্রথমত শয়তান, আর দ্বিতীয়ত আল্লাহ এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধান এনেছেন এটা ছাড়া অন্যকে গ্রহণ করার নাম হল তাগুত। আমরা সবাই ইমানদার, কিন্তু এরপর সে মুশরিক, এটা আমাদের ঘোষণা নয়, আল্লাহরই ঘোষণা। কারণ হল আমরা মৌখিকভাবে আল্লাহকে মানি, সালাত আদায় করি, সিয়াম পালন করি, পাশাপাশি তাগুতকেও গ্রহণ করি, আল্লাহর সঙ্গে কুফুরি করে কাফেরেরা, মুশরেকরা, ইমান না এনে ওরা তাগুতকে গ্রহণ করে, মুসলিমদের কর্তব্য হল আল্লাহর প্রতি ইমান এনে তাগুতের সঙ্গে কুফুরি করা। ফামাইয়াকফুর বিত্তাগুত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ওহুম মুশরিকুন, সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। তারা অধিকাংশই আল্লাহর প্রতি ইমান এনেছে কিন্তু তারা মুশরিক। এটা আল্লাহই বলছেন, ইমান আনার পরে মুশরিক হয় কি করে? তাওহীদে উলুহিয়ায় ত্রুটি রয়েছে, আমার মাথা এক জায়গায় নত হবে, দুই জায়গায় নয়, আমি একজনের বিধান গ্রহণ করব, দ্বিতীয় কোনো ব্যক্তির বিধান গ্রহণ করতে পারবো না, যদি গ্রহণ করি তাহলে ইমানের মধ্যে শিরিক মিশ্রিত হলো। আল্লাহ নিজেই বলছে, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ওহুম মুশরিকুন, যারা ইমান এনেছে আল্লাহর প্রতি, অধিকাংশ মানুষ ইমান এনেছে কিন্তু তারা মুশরিক, ইল্লা ওহুম মুশরিকুন, তাদেরকে ইমান আনার পরে মুশরিক হয় কি করে? সূরা নিসা 60 নম্বর আয়াতে আল্লাহ আরো স্পষ্ট করে বলছেন, আলম তারা ইল্লাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু আল্লাযী উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলছেন যে, আপনি কি দেখেন না, আল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিল্লাহ, তারা ধারণা করে যে আল্লাহর প্রতি ইমান এনেছে, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, আপনার প্রতি যেটা নাজিল হয়েছে তার প্রতি তারা ইমান এনেছে, তারা ধারণা করে, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্বে যে বিধান নাজিল হয়েছে তার প্রতি ইমান এনেছে, তারা মনে করে, ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, ওরা মনে করে আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা নাজিল হয়েছে তার প্রতি ইমান এনেছি, এবং ইতিপূর্বে যা নাজিল হয়েছে তার প্রতি ইমান এনেছি, কিন্তু ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, কিন্তু তারা বিধান গ্রহণ করার জন্য তাগুতের কাছে যায়, অকদ উমিরু আইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন তাগুতের সঙ্গে কুফুরি করে, সম্পর্ক ছিন্ন করে। এর চেয়ে সুন্দর করে আর কেউ বুঝাতে পারবে না, আল্লাহ যেভাবে আমাকে আমাকে আপনাকে বুঝ দিতে চেয়েছেন, পৃথিবীর কোন দর্শন, পৃথিবীর কোন থিওরি, কোন লেখক এত সুন্দর করে বলতে পারবেন না, এত সুন্দর করে বোঝানোর চেষ্টা করছেন, আর এত অন্য আয়াতের মধ্যে একটু অস্পষ্টতা থাকে, কিন্তু এই আয়াতের মধ্যে যেন একেবারে স্পষ্ট সচ্চাকার পরিষ্কার কথা। আপনি কি দেখেননি তাদেরকে, যারা মনে করে যে আপনার প্রতি যা নাজিল হয়েছে তার প্রতি ইমান এনেছে, এবং ইতিপূর্বে যা নাজিল হয়েছিল তার প্রতি ইমান এনেছে, কিন্তু ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, কিন্তু তারা চায় তাগুতের বিধান, ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন তাগুতের সঙ্গে কুফুরি করে, সম্পর্ক ছিন্ন করে, কিন্তু ওয়ায়ুরিদু শয়তান আইয়ুদিল্লাহুম দলালাম বাইদা, কারণ এটাই শয়তান যে চায় যে তাদেরকে দূরতম পথভ্রষ্ট করতে, ভ্রষ্টতার মধ্যে নিয়ে যেতে। তাহলে আমরা ইমান পোষণ করছি বটে, কিন্তু তাগুতকে অস্বীকার করতে পারছি না, সবার মধ্যেই তাগুতের ছোঁয়া রয়েছে, যার কারণে আল্লাহ আমাদেরকে মুশরিক বলছেন, তাওহীদ উলুহিয়ায় ত্রুটি রয়েছে, আমার সমস্ত কিছু আল্লাহর দরবারে পেশ করতে পারছি না। জানা উচিত প্রত্যেক নবী রাসূলের মৌলিক একটা দাওয়াত ছিল, ওয়াকাদ আরসালনা মিন রাসূলিন আইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, সূরা নাহল 25 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে পৃথিবীতে যত নবী রাসূলকে আমি প্রেরণ করেছি তারা একটাই দাওয়াত দিয়েছে, মৌলিক দাওয়াত, তারা যেন আল্লাহর ইবাদত করে এবং তাগুত থেকে দূরে থাকে। যদি কোনো ব্যক্তি তাগুত থেকে দূরে থাকে তাহলে তার সুসংবাদটা কি? সূরা ইউসুফ 35 নম্বর আয়াতে, সূরা জুমার 20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের সম্পর্কে, যারা তাগুতকে অস্বীকার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা তাগুতকে অস্বীকার করেছে এইভাবে যে তারা তার ইবাদত করবে না। ফাবাশির লাহুমুল বুশরা ফাবাশির ইবাদ, ফাবাশির ইবাদ, আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, যারা তাগুতকে অস্বীকার করেছে যে তার ইবাদত করবে না, লাহুমুল বুশরা, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ রয়েছে। ফাবাশির ইবাদ, আল্লাহ আবারও বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে, ফাবাশির ইবাদ, আমার বান্দাদেরকে আপনি সুসংবাদ জানিয়ে দিন, কিসের? জান্নাতের। প্রথম কথা হল তাগুতকে অস্বীকার করার পরে আমাকে ইমান পোষণ করতে হবে, তবেই তাওহিদে উলুহিয়াকে মেনে নেওয়া হবে। যদি না পারি তাহলে তাওহিদে উলুহিয়াকে মানতে পারলাম না। আমাদের ব্যর্থতা প্রথমত এই জায়গায়। যদি বিস্তারিত আলোচনায় আসি, প্রথমত তাগুত, শয়তান এবং মানবরচিত আল্লাহদ্রোহী বিধান হল তাগুত। সূরা শুরা 21 নম্বর আয়াতটা খুলুন, আমলাহুম শুরাকাউ শারাউলাহুমুদ্দিন মা লাম ইয়াজান বিহিল্লাহ, তাদের কি কোনো আইন প্রণতা আছে, ঠাকুর আছে তাদের যারা মানুষের জন্য আইন তৈরি করে? মা লাম ইয়াজান বিহিল্লাহ, যার নির্দেশনা, যার অনুমতি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়নি অথচ তারা আইন তৈরি করছে, এটাও তো আল্লাহর ভাষা। আমরা যেদিন তাওহিদে উলুহিয়াকে পূর্ণরূপে গ্রহণ করতে পারব সেই দিন আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট হবেন, না হলে আমরা শিরিককারী, আমরা মুশরিক। এখন আমার আপনার প্রশ্ন, তাগুত কোন কোন বিষয়কে আমরা তাগুত বলবো, আইন বলবো? যদি এক বাক্যে বলছি আল্লাহদ্রোহী বিধান, মানুষের জীবনকে আমরা দুভাগে বিভক্ত করেছি, একজন কমিউনিস্ট ব্যক্তি উনি পরিচয় দিলেন আমি একজন মাস্তান, তাওহিদটা তিনি এইভাবে বুঝেছেন। শুধু তিনি নন, বাংলাদেশের অধিকাংশ জেনারেলি শিক্ষিত মানুষ তারা এটা মনে করে বৈষয়িক জীবনে যেগুলো করা হয় এইগুলোর জবাবদিহিতা আল্লাহর কাছে করা লাগবে না, তারা এটা বিশ্বাস করে। আর আমরা তাদেরকে বলি সুশীল সমাজ, দুর্নীতি করছে এটা জবাবদিহি করা লাগবে না, রাষ্ট্রের কাছে করা লাগে না, আল্লাহর কাছে তো প্রশ্নই আসে না। যত রকমের অপকর্ম করছে রাজনীতির নামে, সামাজিকতার নামে, দেশের নামে, রাষ্ট্রনীতির নামে করছে, কিন্তু তারা মনে করছে এইগুলো কোনো জবাবদিহি আমাকে করা লাগবে না আল্লাহর সামনে, আমাকে জবাবদিহি করা লাগবে শুধু সালাত পড়ি না এই জন্য, সিয়াম ফরজ পালন করি না এই জন্য। এই তাগুতটা ছড়িয়েছে মানুষের উপরে এই বিশ্বাসের কারণে। আর নাস্তিকদের একটা বলি আমাদের মধ্যে ছড়া দেওয়া হয়েছে, দেখেন আপনাদের অধিকাংশ ব্যক্তির কাছে অক্সফোর্ড ডিকশনারি আছে, অধিকাংশ ছাত্রের কাছে আছে, না হলে নেট থেকে পাবে। আপনি অনুগ্রহপূর্বক আপনার ছাত্র হিসাবে, একজন টিচার হিসাবে আপনি একটু দেখেন তো, নিজে একটু দেখেন তো সেকুলারিজমের সংজ্ঞাটা কি। আপনি একজন শিক্ষিত মানুষ, আপনাকেও দেখার জন্য বলি সংজ্ঞাটা কি দিয়েছে দেখুন। তার চেয়ে বিশাল সাগর তারা জ্ঞান ভর্তি করে রেখেছে ব্রিটেন, ইনসাইক্লোপিডিয়া ব্রিটেনিকার মধ্যে, আপনি দেখেন নয় নম্বর খন্ড ১৯ পৃষ্ঠায়, ওই পৃষ্ঠাতে আছে। তাদের মৌলিক উদ্দেশ্যটা কি? রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইন্টু পলিটিক্স, ইট ইজ মিয়ারলি ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। এই যে মৌলিক কথাটি যেটা, আমি কেন তাওহিদে উলুহিয়াটা কেন নষ্ট হয়েছে, আমি এই কারণটা বলতে গিয়ে এই আকিদাটা। আর একটা আয়াত আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমার জন্য আর আমার দিন আমার জন্য। লাকুম দীনুকুম, আরে তোমাদের দিন তোমার জন্য, ওয়ালি ওয়ালিয়া দীন, আর আমার জন্য আমার দিন। এটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই মৌলিক আয়াতটা, যার দিন সে পালন করবে, আপনার দিন আপনি পালন করেন, একটা দিন আর একটা দিনকে কে দোষারোপ করবে না। এই যে কথাটি, যার কোন দিনই নেই, এই আয়াতটা তার সাথে কি সংশ্লিষ্টতা আছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন টিচার জুমার খুতবার পরে আমাকে ধরে বসলেন, মুজাফফর আমি কোনো পাপ করি না, এ ব্যাপারে আমি নিশ্চিত, আমার বিষয়টা আমি বুঝলাম, আমি এবাদত করবো কেন? কথাটা যৌক্তিক, পাপ করি আমি সালাত পড়বো কেন? তুমি বক্তব্য দিয়ে সালাত পড়লে ক্ষমা হয়ে যায়, পাপ ক্ষমা যায়, পাপই নাই আমি নিশ্চিত, আমি কোনোদিন দুর্নীতি করিনি, আমার একটা টাকা অবৈধ নেই, আমি নয় আমার ছেলে সন্তান নয়, আমার স্ত্রী কোনোদিন বেহায়ার মতো ঘুরে বেড়ায় না, আমার ছেলে মেয়ে ভালো, তবে কেউ সালাত পড়ে না, কেন পড়বে আমাকে বুঝ দাও, কি করেন আপনি? আমি কোরআনও পড়ি না, উপন্যাস পড়ি, তৃপ্তি পাই, চাকরি করে অফিসে যাই, ফিরে আসি। কথাটা খুব সুন্দর যৌক্তিক, আপনি কি দিয়ে বোঝাবেন তাকে? তখন আমি বললাম, আসলে এবাদত কেন করতে হয় এটা জানেন? আসলে মৌলিক লক্ষ্য কি পাপ মোচন না আল্লাহর সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি মূল জিনিসটা হলো, আল্লাহর সন্তুষ্টি। এবার আপনি বলেন না তো, এটা তো কেউ কোনোদিন বলেনি, তুমি আয়াত পড়ি বললে যে সালাত আদায় করলে সালাত অশ্লীল কাজ থেকে, নোংরা কাজ থেকে বিরত রাখে, তাহলে সালাত এই উদ্দেশ্যে পড়তে হয়, আমি তো অশ্লীল কাজ করিনি, আমি সালাত পড়বো কেন? কি দিয়ে বুঝাবেন যুক্তি? কথাটা ঠিক, অসম্ভব, আমি নিশ্চিত, কোনো প্রমাণ নাই, আমার নাম কোনো মামলা নেই, আমি কাউকে ঠকাইনি, আমি কোনো দুর্নীতি করিনি, ঠিক টাইম মতো অফিসিয়ালের দিক থেকে তিনি সবচেয়ে এক্সপার্ট টিচার একজন, উনি সমালোচনা করেন, একজন ইসলামী আন্দোলন করে, আর একজন নীতির কথা বলে, আর একজন রাজনীতি করে, কিন্তু ক্লাস নেয় না। কিন্তু আমার ডিপার্টমেন্টে আমার কোনো ছাত্র বলতে পারবে না যে আমি ক্লাসে ফাঁকি দেই, কথাটা খুব আন্তরিকভাবে, তার ভিতরে আত্মবিশ্বাস খুব বেশি। আমি বললাম যে ঠিক আছে, এই চোখটা কে দিয়েছে আপনাকে বলেন? আমার সাথে কথা বলছেন, সুন্দর চেহারাটা কে দিয়েছে? ওটা তো আল্লাহ দিয়েছে। এই চোখের শুকরিয়া আপনি কোনোদিন করতে পেরেছেন? না কোনোদিন করিনি। শুকরিয়া কিভাবে আদায় করতে হয়? আপনি কোনো পাপ কাজ করবেন না, এই যে হাতটা দ্বারা আপনি কাজ করেন, আপনার ব্রেনটা দিয়েছে, এই শুকরিয়া আদায় করেছেন কিনা আপনি বলুন। পৃথিবীতে মানুষের মধ্যে সবচেয়ে এবাদত গুজার ব্যক্তি কে ছিলেন? তখন বলেছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার পাপ ছিল? তাছাড়া না, পাপ ছিল না, কেন ইবাদত করতেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস বলছিলেন, আফালা আন আকুনা আব্দান শাকুরা, আয়েশা তুমি আমাকে যেগুলো বললে, আপনার আগের পরে সব পাপ ক্ষমা হয়েছে, আপনার মাসুম কোনো পাপ নেই, কিন্তু রাত জেগে যে ইবাদত করেন, পা ফুলে গেছে, সেজদায় পড়ে থাকেন, মারা গেছে, হয়তো আর সে মাথা উঠতে পারবে, এটা করেন কেন? তখন জবাবটা কি দিয়েছিলেন? আমাকে কি তোমরা আল্লাহ শুকরিয়া আদায় করতে দিবা না? এটাই হলো আল্লাহ শুকরিয়া। তখন ব্রেনটা ঘুরিয়ে গিয়ে বলছে যে বয়স এখন আমার প্রায় 55 মতো, এতদিন আমি শুকরিয়া আদায় করিনি, মানে আমি সবচেয়ে বড় পাপী। তোমরা যাক আলহামদুলিল্লাহ, যদি আপনারা বুঝেন তাহলে আপনি সবচেয়ে বড় পাপী। এখন হয়তো আপনি বিষয় বুঝতে পেরেছেন, তার চিন্তায় ঢুকতে ঢুকতে এই পর্যন্ত গেছে, আমি পাপী নই, আমি ইবাদত করব কেন? আরেক শ্রেণীর মানুষ আছে, ইবাদত না করলে, ইবাদত না করলে অর্থাৎ সালাত সিয়াম হজ জাকাত এইগুলো না করলে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, কিন্তু রাজনৈতিক জীবনে আমি কি করছি এর হিসাব দেওয়া লাগবে না। দুই শ্রেণীর মানুষই রয়েছে, আরেক শ্রেণীর মানুষ আছে। পাপ কি আর অপরাধ কি? একটা পাপ আর একটা হলো অপরাধ, দুটোর মধ্যে পার্থক্য কি দেখেন, লজিক তাদের কি? পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। তাহলে যে ব্যক্তি জেনা করেছে তার শাস্তি হবে না? জেনাকে ঘৃণা করো। চুরি যে করেছে, চোরকে ঘৃণা করা যাবে না, চোরের হাত কাটা যাবে না, চুরিকে ঘৃণা করো। আপনাদের মনে শুনেননি এই বাক্যগুলো? কত শুনেছেন আপনারা, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। আমি তো অপরাধ করিনি, পাপ এক জিনিস, পাপটাকে কার্যকর করলে তাকে অপরাধ বলা হয়। তাদের সংজ্ঞা, তাদের লজিকটা কত ধারালো, চিন্তাটা কত চুখা, অথচ কোনোদিন আলোচনাও শুনেনি, আলোচনা টেবিল আসেও নি, কিন্তু তারা ধারণায় বসে আছে। এইগুলো লজিক সম্পূর্ণ পেয়েছে তারা কোথায় থেকে? পাশ্চাত্য থেকে। এই যে একটা যেটা বললাম, ধর্ম রাজনীতিতে প্রবেশ করার অধিকার রাখে না, এটা কেবলমাত্র মানুষ আর আল্লাহর মাঝে নমনম করার জিনিস, আধ্যাত্মিকতার বিষয়। মসজিদে সপ্তাহে একদিন আসবে অথবা মণ্ডপে একদিন যাবে, বারো মাসে তেরো পূজা করবে, শেষ। আর মুসলমানরা করবে কি? সাতাশে রজব একটা সিয়াম পালন করবে, সাতাশে রমজান রাত জাগবে, আর পনেরোই শাবান রাত জাগবে, শেষ। আর বছরে একটা ওরুশ করবে, ধর্ম শেষ, আনুষ্ঠানিক ধর্ম শেষ। এইগুলোর কারণে তাওহীদে উলুহিয়াকে শেষ করে দিয়েছি আমরা, আর এদের কারণেই সমাজে দুর্নীতি সবচেয়ে বেশি, হত্যাকাণ্ড সবচেয়ে বেশি, সন্ত্রাস সবচেয়ে বেশি। আজকে থেকে নয়, বহুদিন থেকে আপনারা দেখছেন বিশ্ববিদ্যালয়গুলো এখন সন্ত্রাসের স্বর্গরাজ্য হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সবাই আমরা জানি রাজনৈতিক ব্যক্তিদের তাদের সন্তানরা নিরাপদ দূরত্বে আমেরিকা, কানাডা, লন্ডন, ফ্রান্সে তারা পড়াশোনা করছে, অনেক বড় বড় ব্যক্তির পড়ছে, এ আড্ডায় নেই। কিন্তু এই সমস্ত আগামী দিনের ভবিষ্যতের হাতে অস্ত্র তুলে আমরাই দিচ্ছি, মরছে তারা। ও মারা গেলে আমাকে জবাবদিহি করতে হবে না, রাজনৈতিক ব্যাপার এটা। বিগত সরকারের আমলের একজন ব্যক্তি বলেছিলেন, যখন মন্ত্রিত্ব পেলেন না তখন বলেছিলেন একটা কথা, আমরা তো এটা দুনিয়ার জন্য করি, কিন্তু দুনিয়াতে যদি কিছু না পাই তো পরকালে কিছু পাবো না। তার তার চূড়ান্ত বিশ্বাস এটা যে এই বিচার দুনিয়াতে আমার কিছুই হবে না, পরকালে তো কিছুই হওয়ার প্রশ্ন আসে না। তাওহীদে উলুহিয়া নষ্ট হলে কি করে? আপনাদের এতটুকু বলতে চাই, সুদ জড়িত ব্যবসার সাথে ব্যবসায়ী নীতি আল্লাহ রাব্বুল আলামিন দেননি, দিয়েছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। এখানে আপনাকে কার্যকর করতেই হবে আল্লাহর বিধান। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, কথা পরিষ্কার। আপনাকে এই আকীদা নিয়ে আসতে হবে, আল্লাহ কর্তৃক সুদ হারাম। তাহলে আপনি সুদ বর্জন করে তাওহীদে উলুহিয়াকে আপনি রক্ষা করলেন। সুদ বর্জন করা লাগবে আপনাকে, করতেই হবে, বিকল্প কোনো পথ নেই। ব্যবসা করেন, আপত্তি নেই। আর একটি সূত্র, তবে হারাম বস্তুর ব্যবসা করা যাবে না। আবু দাউদ খুলুন 3484 নম্বর হাদিস, 88 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ আযযা আযাল ইদা হাররামা আকলা শাইইন আলা কওমিন ফাহাররাম আলাইহিম সামানাহু। যে জিনিস খাওয়া হারাম করে দেন আল্লাহ, ওই জিনিসের ব্যবসাও হারাম। বিদেশি যত পণ্য আসছে চুরাই পথে, এর ব্যবসা করা পরিষ্কার হারাম। দেশকে তলিয়ে দেওয়া হয়, অন্যদিকে আমার রুজিটাও হারাম হয়, এটা দুইটা ক্ষতি রয়েছে। চুরাই পথে আরো ক্ষতি আছে, যাকে চুরি করাচ্ছি সে চোর, চোরটা নিয়ে আসার পরে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এক। দ্বিতীয়ত আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে আরেকটি বিষয়, সেটা হলো আমরা ওই হারাম পয়সা খেয়ে আমার ভিতরটা হারামে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। যদি হারাম বস্তু আমি বর্জন না করতে পারি, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ আমার বয়স দেন আর আমি ইবাদত যদি করি, কশ্চিনকালে ইবাদত কবুল হবে না। আর একটা বিষয় শুনুন, যারা অনেকে ব্যবসার সাথে জড়িত, আগে এটাই বলি, যদি ব্যবসায় প্রতারণা থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাশানা ফালাইসা মিন্না, 1927 নম্বর হাদিস মেশকাতে পাবেন, কিতাবুল বুয়ুতে প্রথমে হাদিসটা আছে, আপনাকে সহিহ মুসলিম খুলুন, 361 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান অধ্যায়ের মধ্যে আসছে, মান গাশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ব্যবসায়ী কর্মে আমাদের সঙ্গে প্রতারণা করবে ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এবারে যারা আছেন ব্যবসায়ী তার চিন্তা করুন, একটা বললাম হারাম জিনিসের ব্যবসা চলবে না, অথচ আমাদের দেশে ব্যবসায় প্রতিষ্ঠানগুলো হারামের সাথেই জড়িত বেশি। যখন প্রশ্ন করে ব্যবসায়ী ভাইরা, তখন আশ্চর্য হতে হয় কতই না দুর্নীতি, আর কতজন মানুষ ডিপিএস খুলে টাকা বাড়িয়ে হজ করতে যায় তারও হিসাব নাই, যেটা অতিরিক্ত বাড়বে এ টাকা হারাম। আপনি চাকরি করে যে পার্সেন্টেজ জমা হয়েছে আপনার অ্যাকাউন্টে, আপনার যেটা জমা হয়েছে ওইটা যায়, যেটা বেড়েছে ওটা হারাম। আপনি একসঙ্গে তুলে সবাই পরিবারের সদস্য মিলে হজ করতে যাবেন, এটা চলবে না। আপনার বাসার পথ কি, এমন পথ আপনি অবলম্বন করুন যেন আপনার রুজিটা হালাল হয়। প্রতারণা সাইডটা কি, অধিকাংশ ব্যবসার সাথে প্রতারণা জড়িত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটা তখন বললেন, বাজার দিয়ে যাচ্ছিলেন, বস্তার মধ্যে হাত ঢুকিয়ে নিচ থেকে তুললেন, দেখছে ভেজা, উপরেরটা শুকনা। মানে কি ব্যাপার, তোমার নিচেরটা ভেজা উপরেরটা শুকনা কেন? তখন এই হাদিসটা বললেন, মান গাশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করবে সে আমার অন্তর্ভুক্ত নয়। ব্যবসায়ী কাজ প্রতারণা ছাড়া হয়, এমনকি আলুর ব্যবসায়ী যিনি কাস্টমারকে ফাঁকি দিচ্ছেন, বড় আলুগুলো উপরে রেখে ছোট আলুগুলো একসঙ্গে মিশিয়ে দিচ্ছেন, কুলের ব্যবসায়ী বড়ই, সে ওই কাজটা করছে। ও বের হচ্ছে কোথায়, রাত্রিতে অন্ধকারে বিক্রি করার জন্য রাস্তার পাশে বসছে, সে ফাঁকি দিবে, দিনের বেলায় বিক্রি করলে সমস্যা। প্রতারণা এটা বললাম ছোট ব্যাপারে, এমনকি একজন পটলের ব্যবসা করছে, পটল বুঝছেন, পটলের ব্যবসা করছে, যেগুলো অল্প বয়স সেইগুলো উপরে রাখছে আর নিচে রাখছে বেশিগুলো। আমি জানি এই বস্তুটার সমস্যা, একটা টাকা ছেঁড়া, আপনি তাড়াতাড়ি দিয়ে চলে আসতে পারলে বাঁচছেন, এটা ঝামেলা, 500 টাকার নোট, আপনাকে প্রথমে আগে বলতে হবে এ টাকাটা চলবে, তাহলে আপনি নৈতিকতা সম্পন্ন ব্যক্তি। কিন্তু টাকার মধ্যে দিয়ে কষ্টে মারা আছে, দিয়ে আপনি রাখতে পারলে আপনি চলে আসলেন, মনে আপনার দুর্বলতা আছে, ত্রুটি রয়েছে, ইমানেই ত্রুটি রয়েছে, আপনি পালিয়ে বাঁচবেন কি করে, এটা আল্লাহ জানলো না। পরবর্তী লোকটি পাওয়ার পরে বলবে আপনাকে, যে লোকটা আমার সাথে প্রতারণা করে গেল, 500 টাকার নোট এই ছেঁড়া আমি কোথায় ব্যবহার করব। যদি আপনি বলতেন তাকে যে এই টাকাটা কি চলবে, আপনি তো দোকানদার হয়তো চালাতে পারবেন, আমি তো সাধারণ ব্যক্তি, দেখেন নেওয়া যায় কিনা, মনে হয় তার মনে দয়াটা তৈরি হতে পারে, না হলে অন্য দোকানে যাবেন, শেষে কি করবেন, পথ না থাকলে টাকাটা ছিঁড়ে ফেলে দেন। কে কয় টাকা ছিঁড়েছেন, 100 টাকার নোট কয়জন ছিঁড়েছেন, এই লোক পাওয়া খুব মুশকিল হবে। ব্যাংকে জমা দিলে পাওয়া যায়, আমি বলছি প্রতারণার ছোট সাইড, মুজাফফর বিন মুহসিন খালি ছোটখাটো বিষয় নিয়ে কথা বলে, জি আমি ছোটখাটো মানুষ, ছোটখাটো বিষয় নিয়ে কথা বলি এই জন্যই, যে ছোট বিষয় পালন করেও যদি রাস্তা থেকে একটা কাঁটা সরার কারণে যদি তার জন্য জান্নাত হয়ে যেতে পারে, আমি বিশ্বাস করি শরীয়তের কোনো জিনিস ছোটখাটো নয়, সবই আল্লাহর বিধান। ছোট থেকে শুরু করেন, ব্যবসায়ী ক্ষেত্রে প্রতারণা, এবং সুদ আপনাকে বর্জন করতেই হবে, না হলে আপনি টিকতে পারবেন না। এক, আইন মানবেন কোনটা? সুশীল সমাজের কথা বলতে গিয়ে কথা আসলাম, বললাম এরা এবাদত তো আল্লাহ করবেই না, আল্লাহর কাছে মাথা নত করবে না তারা, বরং রাষ্ট্রীয় কাজে সকল সেক্টরে তারা পদদারি করবে। অনেক সময় রাজনৈতিক ব্যক্তিরা তাদের প্রতি ক্ষিপ্ত হন, এরা আল্লাহকে মানে না, আল্লাহর বিধানকে সহ্য করে না, কিন্তু তারা পদদারি করে। এরা মূলত তাদের মাথাটা বিক্রি করে দিচ্ছে পাশ্চাত্যের মতবাদের কাছে, এটা হচ্ছে মূল কথা। জানে সবই কিন্তু মানতে চায় না। বিশ্ব মডেল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদেরটা জানা আছে, তাদের অন্তরটা হলো শয়তানের স্বর্গরাজ্য, এটা মানতে চায় না। দ্বিতীয় প্রসঙ্গ আপনাদের কাছে বলবো, আইন এবং বিধান এটা আপনি আমি কিভাবে মানতে চাই, মানে কিভাবে? আমি কি তাগুতকে অস্বীকার করতে পেরেছি? আমি পারিনি। এক বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট কথা বলেছিলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে আর ঈমানটাকে শিরিকের মধ্যে মিশ্রণ করেনি, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, এর আগের খুতবায় বলেছি তাদের জন্য এই পৃথিবীতে এবং কিয়ামতের নিরাপত্তা রয়েছে। আগে এই জিনিসটা যদি পরিষ্কার করতে পারি তাহলে আমরা সফল। যখন সহিহ বুখারীর 7372 নম্বর হাদিস, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইয়ামানে পাঠাচ্ছিলেন মুয়াজ বিন জাবালকে, তখন তিনি বলে পাঠিয়েছিলেন একটা কথা, ইন্নাকা তাকদামু আলা কওমিন মিন আহলিল কিতাব, মুয়াজ তুমি আহলে কিতাবের একটা সম্প্রদায়ের কাছে যাচ্ছ, প্রথম তাদেরকে দাওয়াত দিবে আইন ইওয়াহিদুল্লাহ তাআলা, তারা যেন একমাত্র আল্লাহর একত্বকে গ্রহণ করে নেয়, প্রথম শর্ত। ফাইদা আরাফু তাদউহু, যদি তারা এটা মেনে নেয় তখন তাদেরকে বলবা ইন্নাল্লাহ আফতারাজা আলাইকুম খামসা সালাওয়াত ফি লাইলিন ওয়া নাহারিন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রাত্রে দিনে পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছেন। প্রথম শর্ত হলো তাওহীদকে মেনে নিল কিনা। আমরা তাওহীদে উলুহিয়াকে বর্জন করে রুবুবিয়া এবং আসমা সিফাত গ্রহণ করেছি, তাওহীদে উলুহিয়া মানিনি। এটাকে বললাম রাজনৈতিক ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে। ওই হাদিস যদি কার্যকর করা হয় আজকে, আইন এবং বিধানের কথা যদি বলি, আমার মাথায় একটা চিন্তা নিয়ে আসতে হবে, পবিত্র কোরআন নাজিলের পরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ উপস্থিত থাকার পরে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া তাওরাতের দাম নেই, আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া ইনজিলের দাম নেই, আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া জাবুরের কোনো দাম নেই। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের সামনে আল্লাহ প্রেরিত বিধানের যদি দাম না থাকে, এবং ওই হাদিসটি আমি আজকে শুনিয়ে দিই আবার, উমর রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাওরাত নিয়ে আসলেন, নিয়ে আসার পরে বলছেন হাদিহি নুসখাতু মিনাত তাওরাত, হে রাসূল এটা তাওরাতের একটা নুসখা। ফাজালা ইয়াকরা, পড়তে থাকলেন, ফাতাগাইয়ার ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর চেহারা বিবর্ণ হয়ে গেল, অর্থাৎ উমরের প্রতি খেপে গেছে, উমর তুমি কি করছো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন সাকিলাক্কা সাওয়াকিল ইয়া উমর, উমর তোমার ধ্বংস হোক। আতারা মা বিওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে দেখছো না? দেখা মাত্র উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন রাদিনা বিল্লাহি ওয়া আউযু বিল্লাহি মিন গাযাবিল্লাহ ওয়া মিন গাযাবি রাসূলি, রাদিনা বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। তিনি বলছেন আমি আল্লাহর গজব থেকে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসন্তুষ্টি থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাচ্ছি, আল্লাহকে রব হিসাবে পেয়ে, ইসলামকে দীন হিসাবে পেয়ে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছি। এবার চুপ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ খুলে বলছে ওয়াল্লাযী নাফসি বিয়াদি মোহাম্মদ, আল্লাহর কসম করে বলছি সাহাবীরা শুনে রাখো, যার হাতে মোহাম্মদের জীবন রয়েছে, লাউ বাদালাকুম মূসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি, তাওরাত শুধু নয়, স্বয়ং মূসাকে যদি আমার সামনে আজকে হাজির করা হয় আর তোমরা যদি মূসা আলাইহিস সালামকে মেনে নাও আর আমাকে যদি বাদ দাও, লাযালামতু মান সাওয়ায়াস সাবিল, তবুও তোমরা জান্নাতের পথ থেকে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। লাউকান হাইয়ান, মনে রেখো যদি মুসা আলাইহিস সালাম আজকে জীবিত থাকতেন, বাত্তাবানি মুসা আমার অনুসরণ করতেন, উপায় ছিল না। ওমর রাদিয়াল্লাহু আনহু আর একটা হাদিসে আসছে, এটা হলো 98 নম্বর হাদিস দারমির, 443 নম্বর হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমক দিয়ে বলছেন, যেটা দ্বন্দ্ব করেছিল ইহুদি খ্রিস্টানরা, তোমরা কি এটা দ্বন্দ্ব করছো? ওয়াকাদ জিতুকুম বিহা বাইদান নাকিয়া, অথচ আমি মোহাম্মদ তোমাদের কাছে যে বিধান নিয়ে এসেছি সেটা হলো স্পষ্ট স্বচ্ছ বিধান নিয়ে আসছি। আপনি হাদিসটা বিশ্লেষণ করুন, আপনি কিভাবে, আমি কিভাবে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন ছাড়া অন্য কিছু গ্রহণ করতে পারি? পারার প্রশ্নই আসে না, এটা আমার দায়িত্ব নয়। এখানে দুইটা জিনিস বেরিয়ে আসে, এক নম্বর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে বিগত পৃথিবীর কোন নবীর অনুসরণ চলবে না। তিনি ইব্রাহিম হন, ইব্রাহিম আলাইহিস সালামের কিছু বিধান আমাদের মানতে হয়, সম্পূর্ণ নয়। মুসা আলাইহিস সালাম হন, ঈসা আলাইহিস সালাম হন, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর পুঙ্খানুপুঙ্খ বিধান মানা যাবে না, মানতে হবে একমাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। দুই নম্বর, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের উপস্থিতিতে তাওরাত যদি বাতিল হয়, জাবুর যদি বাতিল হয়, আর কোন বিধান চলবে না, আমি মুসলিম হিসাবে মেনে নিতে পারবো না। বাংলাদেশ সংবিধানে যেগুলো লেখা আছে, গণতন্ত্র একটা, সমাজতন্ত্র একটা, ধর্মনিরপেক্ষতাবাদ একটা, আর একটা কমিউনিজম একটা, সমাজতন্ত্র যেটা বললাম, জাতীয়তাবাদ একটা, এইগুলো নিয়েই তৈরি হয়েছে। আর এর সাথে যারা ঢুকাইছিলেন ইসলাম, ওটা বাদ দেওয়া হয়েছে, যেটা রাখার দরকার ছিল ওইটাই বাদ। যদিও আমরা বলে থাকি একটা বিষয় যে সংবিধান থেকে বিসমিল্লাহ তুলে দেওয়া হয়েছে, আমি এই কথাটা খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করি না। যে সংবিধানে জেনার আইন আছে, পতিতালয়ের আইন আছে, সুদের আইন আছে, যেখানে রয়েছে আপনার কি বলে মদের আইন, শিরিকি আইন রয়েছে, বিসমিল্লাহ বলে মদ খেলে কখনো মদ হালাল হবে না, প্রশ্নই আসে না। ইসলাম স্বচ্ছ এবং পরিষ্কার বিধান, এর সঙ্গে কোনো জটলা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াকাদ জিতুকুম বিহা বাইদা নাকিয়া, তোমাদের কাছে নিয়ে এসেছি স্বচ্ছ পরিষ্কার উজ্জ্বল দীপ্তিমান বিধান নিয়ে এসেছি। আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, এর মধ্যে কোন রকম সন্দেহ সংশয় নেই। আল্লাহ বলেছেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ, বিশ্ববাসী শুনে রাখো, যে সংবিধান আমার পক্ষ থেকে প্রেরিত হয়েছে, এই সংবিধানের পিছন থেকে, সামনে থেকে, ডান সাইড থেকে, বাম সাইড থেকে কোশ্চিন কালেও বাতিল প্রবেশ করতে পারবে না, এটা আল্লাহর চ্যালেঞ্জ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি জিকির নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত এটাকে আমি নিজেই হেফাজত করব, এটা আল্লাহ বলে দিয়েছেন। পবিত্র কোরআন এবং সহিহ হাদিস সামনে স্পষ্ট রয়েছে, এই বিধান ব্যতীত মানব রচিত পৃথিবীর কোন বিধান চলবে না। এখানেই আমরা তাওহীদে উলুহিয়াকে শেষ করে দিয়েছি, একবারে শেষ করে দিয়েছি। আমি শেষ আয়াতটি আপনাদের কাছে বলে দিই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এসেছিলেন? তিনি বলছেন, কেন এসেছি জানো না, আইয়ুহিদাল্লাহু তাআলা, আমি এসেছি পৃথিবীতে, পেরে 1367 নম্বর হাদিস সহিহ মুসলিমের, আমি এসেছি পৃথিবীতে তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, আর ওয়াকাসলি আওসান, মূর্তিকে ভাঙ্গার জন্য প্রেরিত হয়েছি। সূরা সফ 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণের মৌলিক উদ্দেশ্য পেশ করেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরা আলা দ্বীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেন, আমি প্রেরণ করেছি, হুয়াল্লাযী, তিনি প্রেরণ করেছেন রাসূলকে দীনে হক এবং হেদায়েত দ্বারা, কেন, লিউযহির আলা দ্বীন কুল্লিহি, পৃথিবীতে যত প্রচলিত ধর্ম রয়েছে, দ্বীন রয়েছে, দর্শন, থিওরি, মতবাদ রয়েছে, সবগুলোর উপরে ইসলামকে বিজয়ী করার জন্য। এটা হলো আল্লাহর মৌলিক উদ্দেশ্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করার। আমরা যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিই, তাওহীদে উলুহিয়াকে যদি গ্রহণ করি, তাহলে আমাদের জন্য পথ রয়েছে খোলা, জান্নাত। যদি না পারি তাহলে আমাদের পরিণাম হবে জাহান্নাম, এটা আমাদের সোজা কথা। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে, আপনারা নিজেদের সার্বিক জীবনে একমাত্র আল্লাহ প্রেরিত স্বচ্ছ সংবিধান, অভ্রান্ত বিধান, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে মেনে চলবেন। বাকি যেগুলো আছে সেইগুলো সবগুলোকে মাইনাস করতে হবে। আপনি দুইটা একসঙ্গে চলবেন তাহলে আমার নাম কি? পাক্কা মুনাফিক। এর পরিণাম অত্যন্ত খারাপ। কি খারাপ হবে? জঘন্য হবে। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাস, কিতাবের এক অংশ মানবে আর এক অংশটা কুফরি করবে? ফামা জাযাউ মান ইয়াফআল যালিক ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইরদ্দুনা ইয়াউমাল কিয়ামাতি আশাদ্দুল আযাব। দুনিয়াতে লাঞ্ছিত হবে, কিয়ামতের মাঠে ধাবিত হবে কঠোর শাস্তির দিকে। বন্ধুরা আমার, আমাদের দ্বিতীয় কোনো পথ খোলা নেই। আপনি দুধ আর গরুর পেশাব একসঙ্গে নিয়ে চলবেন, টিকবে না। মধু খাবেন, বিষও খাবেন, টিকা যাবে না। মধু যদিও বা অনেক দাম। আপনি পুকুরের মাছও খাবেন, আবার পানিতে বিষ দিবেন, মাছও থাকবে না, পানিও ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে। আপনার ইমানের মধ্যে যেন শিরিকের মিশ্রণ না ঘটে। সর্বত্র প্রত্যেকের দাওয়াতের ভূমিকা পালন করার জন্য আমি শেষে আহ্বান জানাচ্ছি, তাও নির্ভেজাল তাওহীদের দাওয়াত সর্বত্র ছড়ে দেওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা আমার, আমি আনন্দিত হয়েছি, গত সফরে গেছিলাম মালদ্বীপে। আমার খুব আক্ষেপ হয়, কষ্ট হয়, পেটের দেয়ে কাজ করার জন্য তারা গেছে মালদ্বীপে। বাঙালি ভাইয়েরা যেভাবে নির্ভেজাল তাওহীদকে গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ হয়েছে, কিছু বেদাতে আলেম গিয়েছিলেন কিন্তু সেই দেশের সরকার তাদেরকে সাপোর্ট করেনি, কিন্তু সালাফি আকিদা সম্পন্ন কিছু ভাই থাকার কারণে আশ্চর্য হয়ে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। সরকারিভাবে ব্যবস্থা করা হলো, এমন ভাবে গোটা মালদ্বীপে বাংলা ভাষায় মাইকিং করার সুযোগ করে দেওয়া হলো, এবং যতটা তারা সহযোগিতা করেছে, ভবিষ্যতে আরো আপনারা দেখবেন, নেটে বক্তব্যটা চলে গেছে, আপনারা জানবেন। এখন বাংলাদেশে যেমন বিভিন্ন দল আছে ইসলামের নামে, ওখানেও ছিল, কিন্তু এখন সব এক কাতারে চলে আসছে আলহামদুলিল্লাহ। আপনারা দাওয়াত কাজ করতে পারেন না কেন? আমরা পারি না কেন? আমরা এই দেশে অবস্থান করি, আমার অনেক টাকাওয়ালা আছি, আমার ক্ষমতা আছে, আমি র্যাব, আমি পুলিশ কর্মকর্তা, আমি সচিবালয়ের কর্মকর্তা, আমার হুকুমে সবকিছু চলে, অথচ আমি দুর্ভাগা, আমি হতভাগা। আমার দাপট আছে, পৃথিবীতে অনেক কিছু করতে পারি, মসজিদে গিয়ে সালাত পড়তে গিয়ে ধমক দিতে পারি, কিন্তু আমি এত বড় হতভাগা, আমি আজ পর্যন্ত সালাতটা সংশোধন করতে পারিনি। এটাই আমার সবচেয়ে বড় দাপট। যে না, চলবে না। আপনাদের বলছি, তাওহীদের দাওয়াত শুরু করুন। মোহাম্মদপুর মসজিদটা এতটাই আল্লাহর পক্ষ থেকে গ্রহণীত হয়েছে, আমার মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন এর আলোচনার মাধ্যমে অসংখ্য হাজারো হাজার মানুষকে গোটা পৃথিবীতে বাঙালিদেরকে হেদায়েতের পথ আল্লাহ দেখিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা আমরা বুঝতে পারি, নিজের আলোচনা করি, আপনারা নেটে হয়তো বুঝতে পারেন। অবশ্যই আগামী দিনে মোহাম্মদপুর মুসল্লিদেরকে দাওয়াতি কাজে নামার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। সুচারু রূপে আপনারা সেমিনার করেন, ডাক্তার জাকির নায়েক সাহেব মানুষের অর্থ দিয়ে আপনারা প্রোগ্রাম করছে, বাংলাদেশের অর্থ দিয়ে পিস টিভি চালাচ্ছে, এটা আশ্চর্য লাগে। অর্থাৎ বাংলাদেশে কোনো টিভি চ্যানেল নাই, আমরাই শুধু বকবো। এই কথাগুলো স্তরে স্তরে পৌঁছে দিতে হবে, এই দায়িত্ব আমার আপনার। আমি লিখতে পারি, বলতে পারি, অর্থ দিতে পারি না। আপনি লিখতে পারেন না, বলতে পারেন না, আপনি অর্থ দিতে পারেন। আপনি অর্থ দিতে পারেন না, বলতেও পারেন না, লিখতেও পারেন, আপনি সময় দিতে পারেন। যে যেখানে অবস্থান করবে সে সেখানে নির্ভেজাল তাওহীদের দাওয়াত দিয়ে যাবে, ইনশাআল্লাহ। আগামী দিনে এই বাংলাদেশের মাটি অবশ্যই দেশের মানুষ তাওহীদে পরিণত হবেই হবে, ইনশাআল্লাহ, সেটা দাবি করি। তবে আপনাদের সহযোগিতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে নির্ভেজাল তাওহীদের দাওয়াতি কাজ সর্বত্র চালু করার তৌফিক দান করেন, আল্লাহুম আমিন। আকুলু কাউলি হাদা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد একটা নিউজ আপনাদের শুনিয়ে দিই। কিছুদিন আগে যেহেতু আপনার টঙ্গীর বড় ইস্তেমা হয়ে গেল, এই প্রভাবটা মালদ্বীপে কিছুটা আছে, এটা শুনে খবরটা শুনে খুশি হবেন। আমি কিছু তথ্য দিয়ে আসছিলাম, ঠিক সৌদি আরবের মতো হয়ে গেছে। মালদ্বীপ ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের ভাই শরীফ এবং কামরুল ভাই, এই দুজন ভাইয়ের একটা কাজ করেছেন, সেটা আলহামদুলিল্লাহ খুশি হয়েছে জন্য বলছি, তারা তাদের কাছে রিপোর্ট চেয়েছে কি কি ভুল আছে, যদি তোমরা দিতে পারো পুরো মালদ্বীপে কোথাও যেন ফাজায়েলের আমল না থাকে সেবা নিষিদ্ধ ঘোষণা করব। আলহামদুলিল্লাহ তারা এই কাজটা এবং একটা সাক্ষাৎকার নিয়েছে আমাদের পক্ষ থেকে তারা এটা চালু করার জন্য। আপনারা আবার মনে করবেন যে এটা আবার ভালো সংবাদ হলো, এটা তাওহীদপন্থী মানুষের জন্য অবশ্যই একটা সুখবর, যার মধ্যে 80% কথা মিথ্যা লেখা রয়েছে, স্বপ্নের কথা বর্ণনা করা আছে, আমাকে তার সম্পর্কে বলতেই হবে। এটা আপনাদেরকে বললাম এটা সচেতন হওয়ার জন্য, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।